ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হেদায়েতের জন্য শেষ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সৃষ্টির সেরা করে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। দরুদ ও সালাম নাজিল হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি এমন একটি দলকে তালিম এবং তরবিয়াত দিয়ে, শিক্ষা এবং প্রশিক্ষণ দিয়ে তৈরি করেছিলেন, যে দলটি এ উম্মতের সর্বশ্রেষ্ঠ দল, যে দলটির নাম হচ্ছে সাহাবায়ে কেরাম। আল্লাহ রাব্বুল আলামিন যেমন শেষ রাসূল কে আল্লাহ এই মর্যাদা দান করেছেন যে তিনি সমস্ত আম্বিয়াদের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত আম্বিয়াদের তিনি নেতা বা সর্দার, ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গীদেরকেও এরকম দিয়েছিলেন যে এই সঙ্গীদের আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে নির্বাচন করেছিলেন এই মানব জাতির মধ্য থেকে। এ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিলেকশন। এত সৎ, এত দিনদার, এত ধার্মিক, এত আল্লাহ ভীরু এবং জীবনের প্রত্যেকটি জিনিস আল্লাহ এবং রাসূলের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগিতায় সাহায্যে এবং দিনকে প্রতিষ্ঠার জন্য তারা কুরবানি করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন খোলাফায়ে রাশেদিন, তারপরে দশজন সাহাবা যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে সুসংবাদ দান করেছেন জান্নাতের, তারপরে যেসব সাহাবায়ে কেরাম বদর যুদ্ধে শরীক হয়েছেন, তারপরে সেসব সাহাবায়ে কেরাম যারা ওহদে শরীক হয়েছেন, তারপরে সেসব সাহাবায়ে কেরাম যারা মক্কা বিজয়ের পূর্বে ইসলাম গ্রহণ করেছেন। এই দলটিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ রহমতে নির্বাচন করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত বা সাহচর্যের জন্য। তাদের মধ্যে যেমন বললাম যে শ্রেষ্ঠ হচ্ছেন চারজন খোলাফা যাদেরকে খোলাফায়ে রাশেদিন বলা হয়। এই খোলাফায়ে রাশেদিনদের সম্পর্কে বেশ কিছুদিন আগে আলোচনা হয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা সম্পর্কে, আলোচনা হয়েছে দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন সম্পর্কে, আলোচনা হয়েছে ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন সম্পর্কে তৃতীয় খলিফা। আজকে আলোচনা করব চতুর্থ খলিফা, খলিফায়ে রাশেদ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাম আসে তখন আমাদের দেশের অনেক মানুষ আর বিশেষ করে অনেক আলেম রাদিয়াল্লাহ না বলে কাররামাল্লাহু ওয়াজহাহু বলে, জানি না আপনারা শুনেছেন কিনা, কাররামাল্লাহু ওয়াজহাহু বলে। এই পার্থক্য, অথচ তিনি সাহাবি, তিনি খলিফা। আবু বকরের নাম আসলে বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমরের নাম আসলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমানের নাম আসলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশার নাম আসলে রাদিয়াল্লাহু তাআলা আনহা, সমস্ত সাহাবায়ে কেরামদের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমার নাম আসলে রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম আসলে এক শ্রেণীর লোকেরা, সে আলেম হোক আর সাধারণ মানুষ হোক, তারা কাররামাল্লাহু ওয়াজহাহু বলে। বা আমাদের দেশের ইসলামিক বইয়ে কয়াকার কা লিখা থাকে, ব্র্যাকেটে রয়াকার রা থাকে না, রাদিয়াল্লাহর সংক্ষেপ করা থাকে না, কয়াকার কা লিখা থাকে। এই রহস্যটুকু জেনে তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে তার কিছু কথা আজকে শোনাবো ইনশাআল্লাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আল্লাহ তার উপর সন্তুষ্ট হোক, এটি দোয়া, এবং এই দোয়ার প্রমাণ কোরআনে রয়েছে। মহান আল্লাহ ঘোষণা করেছেন যে সাহাবায়ে কেরামদের উপর মহাজেরিন এবং আনসারদের ওপর আল্লাহ সন্তুষ্ট এবং আল্লাহর নিয়ামত পেয়ে তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। একাধিক আয়াতে রয়েছে, তার মধ্যে একটি আয়াত রয়েছে সুরায় তওবায়, যে আয়াতটি প্রথমে তেলাওয়াত করেছি, আয়াত নম্বর 100। মহান আল্লাহ ইরশাদ করছেন, ওয়াসাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের যারা প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছে, যারা ইসলামের ক্ষেত্রে অগ্রগামী, ওয়াসাবিকুন আল আউয়ালুন, অগ্রগামীদের কথা বলা হয়েছে এখানে। অর্থাৎ মুহাজির তাহলে দুই প্রকার, যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে হিজরত করেছে, আর কিছু লোকেরা ইসলাম গ্রহণ করেছে কিন্তু বিলম্বে, পরে হয়তো হিজরত করেছেন তারা মক্কা থেকে। আনসারদের মধ্যে ওই রকমই, মদিনাবাসীদের মধ্যে অনেকে রয়েছেন যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছেন, আর অনেকে রয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসার পর বা দীর্ঘদিন পরে তারা ইসলাম গ্রহণ করেছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তারাও সঙ্গী সাহাবী, কিন্তু প্রথম দিকে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের মর্যাদা বেশি সেই সব সাহাবায়ে কেরামদের তুলনায় যারা পরে ইসলাম গ্রহণ করেছেন। সেই জন্য আল্লাহ এখানে বলেছেন বিশেষভাবে যারা ইসলাম গ্রহণের ক্ষেত্রে মুহাজির এবং আনসারদের মধ্য থেকে অগ্রগামী, ওয়াসাবিকুন আল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলার পরে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহর ঘোষণা সার্টিফিকেট, আল্লাহ রাজি হয়ে গেছেন তাদের উপর, ওয়া রাদু আনহু এবং তারাও আল্লাহর নিয়ামত পেয়ে আল্লাহর উত্তম প্রতিদান পেয়ে তারাও সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহর প্রতি, আল্লাহ তাদেরকে সন্তুষ্ট করে দিয়েছেন, ওয়া রাদু আন, তাদের সাথে সাথে তাদের অনুসারী যারা হবে কিয়ামত পর্যন্ত তাদেরকে আল্লাহ একটি সুসংবাদ দিয়েছেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, তাহলে আল্লাহ শুধু রাজি হবেন সাহাবায়ে কেরামদের ওপর, এতে সীমিত রাখেননি আল্লাহ রাব্বুল আলামিন, তাদের পথে যদি কেউ চলে, তাদের আকীদায় বিশ্বাসী, তাদের আমলের অনুসারী, তারা যেই রকমের মুসলিম ছিলেন সেই রকমই মুসলিম হওয়ার জন্য সচেষ্ট যদি হয়, এরা হচ্ছে ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যারা নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে তাদের অনুসরণ করলো, সাহাবায়ে কেরামদের অনুসরণ করলো, তাবেইনও হতে পারে, তাবা তাবেইন হতে পারে, তারপরে যে মুহাদ্দিসিনে কেরাম হতে পারে, ফোকাহায়ে কেরাম, আইম্মায়ে কেরাম হতে পারে, ওলামায়ে কেরাম হতে পারে, সাধারণ দিনদার পরহেজগার সলেহীনও হতে পারে, কিয়ামত পর্যন্ত যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের তরিকা আদর্শের অনুসারী, আল্লাযীনা তাবাউহুম বিইহসান, ইখলাসের সাথে আন্তরিকতার সাথে, আল্লাহ তাদের সম্পর্কে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপর আল্লাহ রাজি আর তারা আল্লাহর উপর রাজি, ওয়া'আদা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল-আনহার, এবং তাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছেন যার নিম্ন দেশে ঝর্ণা প্রবাহিত হবে, আর এটি হচ্ছে বড় কামিয়াবি, যালিকাল ফাউজুল আযীম, এটি হচ্ছে সবচেয়ে বড় কামিয়াবি, দুনিয়াতে বড় কামিয়াবি বলে কোনো কিছু নেই, যতই ভালো রেজাল্ট করুক না কেন, যতই উচ্চ শিক্ষা হাসিল করুক না কেন, যতই ধন সম্পদের মালিক হোক না কেন, যতই নেতৃত্ব বড়ই নেতৃত্বের মালিক হয়ে যাক না কেন, এগুলি কোনো কামিয়াবি নয়। আসল কামিয়াবি হচ্ছে যেই জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এই কর্মক্ষেত্রে, সেসব কর্ম করে জান্নাত পেয়ে কামিয়াব হয়ে যাওয়া, যালিকাল ফাউজুল আযীম, আর এটি হচ্ছে সবচাইতে বড় সফলতা, সবচাইতে বড় সফলতা হচ্ছে এটি। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে মুহাজিরিন এবং আনসারদের কথা বলেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজিরিনদের অন্তর্ভুক্ত, অর্থাৎ তিনি মক্কা থেকে মদিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পরে পরেই তিনি হিজরত করে চলে এসেছিলেন। তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তাহলে এই দোয়া আমরা কোরআন থেকে শিখেছি, এই জন্য সালাফে সালেহীন সবাই যখনই কোনো সাহাবীর নাম আসতো তখন রাদিয়াল্লাহু আনহু বলতেন, যে কোনো হাদিসের কিতাব খোলেন বুখারি থেকে শুরু করে যে কোনো হাদিসের কিতাব, যখন দেখবেন বর্ণনাকারী আন আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কোনো সাহাবীর নামের পরে রাদিয়াল্লাহু আনহু মুহাদ্দিসিনে কেরামরা লিখেছেন, আর রাদিয়াল্লাহ বললে চিহ্নিত হয়ে যান যে উনি সাহাবি, সাহাবির পরের যুগের লোকদেরকে চেনার জন্য যাতে করে তার নামের সাথে দোয়া দ্বারাই চেনা যায় সেজন্য তাদেরকে রহমতুল্লাহ আলী বলা হয়েছে, ইমাম আবু হানিফার নাম আসলে রহমতুল্লাহ আলী, ইমাম শাফির নাম আসলে রহমতুল্লাহ আলী, এইভাবে যাতে করে পার্থক্য করা যায় সাহাবি এবং যারা সাহাবি নন তাদের মধ্যে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য সুন্নাত মোতাবেক কোরআন এবং হাদিসের আলোকে রাদিয়াল্লাহু আনহুই বলাই হচ্ছে ইসলামী তরিকা, কাররামাল্লাহু ওয়াজাহু, এটি শিয়াদের থেকে সুন্নিদের ঘরে চলে এসে সুন্নিদের কিতাবাদিতে চলে সুন্নিদের ভাষায় বক্তব্যে চলে এসছে, অনেকে কাররামাল্লাহু ওয়াজাহু বলেন, কাররাম আল্লাহ ওয়াজহু মানে কি তাহলে? মানেটা বুঝে নেন শুধু। কাররামা মানে সম্মানিত করা, আল্লাহ তার মুখমণ্ডলকে সম্মানিত যেন করেন। কাররাম আল্লাহ ওয়াজহু, দোয়া ভালো দোয়া ঠিক আছে, কিন্তু এই দোয়া যদি দিতে হয় তো অন্য সাহাবীকে দিতে হবে। যদি কোনো সময় আপনার দোয়া দেওয়ার ইচ্ছা হয় তাহলে আবু বকরের জন্য কেন কাররাম আল্লাহ ওয়াজহু বলবেন না, ওমরের জন্য কেন কাররাম আল্লাহ ওয়াজহু, আল্লাহ তার মুখমণ্ডলকে উজ্জ্বল করুন বা সম্মানিত করুন। তাহলে এভাবে বিশেষভাবে হযরত আলীকে কাররাম আল্লাহ ওয়াজহুর দোয়া হচ্ছে বিদাতি দোয়া বা বিদাতি তরিকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশি, আপনাদের সবার জানা আছে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি চাচাতো ভাই প্লাস কি জামাই, তা চাচাতো ভাই জামাই হতে পারে, এই মশলাটিও জানা হইল, চাচাতো ভাই জামাই হতে পারে। আমার দেশে যদি চাচাতো ভাই কোথাও জামাই হয় তো চরম অপরাধ করে ফেললো, তার গ্রামে চলা মুশকিল হয়ে যাবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বৈধতা রয়েছে এই বৈধতার বাস্তবতার জন্য বা বাস্তবায়নের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে দিয়েছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যে আলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই, দূরের চাচাতো ভাই নাই, আপন চাচাতো ভাই, আপন ভাই নয়। আপন ভাই হলে তো হারাম, হ্যাঁ আপন ভাস্তিকে বিয়ে করা হারাম, কিন্তু আপন চাচাতো ভাই। তার নাম ছিল আলী, তার পিতার নাম ছিল আবু তালেব। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, আবদুল্লাহর ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বার নাম আবদুল্লাহ, আবদুল্লাহর ভাই। দাদার নাম তাহলে আব্দুল মুত্তালিব। এখানে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাকে আব্দুল মুত্তালিব, হযরত আলীর দাদাকে আব্দুল মুত্তালিব, আপন চাচাতো ভাই, তো বুঝতে পারা গেছে তাই না। আব্দুল মুত্তালিবের আব্বার নাম হাশেম, হাশেমের আব্বার নাম আব্দে মানাফ আল কুরাইশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপাধি দিয়েছিলেন লাকাব, যেটি আরবি ভাষা বলা, উপাধি দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বীরত্ব, তার যুদ্ধে জিহাদ ফি সাবিলিল্লাহ বাহাদুরি দেখে হায়দারের উপাধি দিয়েছিলেন, হায়দার মানে সিংহ, আসাদুল্লাহ এসব উপাধি দিয়েছিলেন, আল্লাহর সিংহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কুনিয়ত, কুনিয়ত মানে ডাক নাম, যেটি ছেলের নাম ধরে বা বাবার নাম ধরে ডাকা হয়, একে বলে কুনিয়ত আরবি ভাষায়। তার কুনিয়ত ছিল বড় ছেলের নাম হাসান, এ হিসাবে আবুল হাসান একটি কুনিয়ত ছিল, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ক্ষেত্রে তাকে আবু তোরাব বলে ডেকেছিলেন, মাটির বাবা। সেজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কুনিয়ত হচ্ছে আবু তোরাব। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামী স্ত্রীতে একটু মনোমালিন্যতা হয়েছে, হওয়া স্বাভাবিক, কিন্তু মনোমালিন্যতা যাতে দীর্ঘ সময় ধরে না থাকে এবং সেটা অন্যায় না হয়, এবং মাঝে মাঝে মনোমালিন্যতা হলে তাতে প্রীতি বাড়ে এরকম যদি হয় এবং তাতে জুলম অত্যাচার না হয় তো অবৈধ কিছু নয়, তাতে হয়তো সংশোধন হবে, মনোমালিন্যতার মাধ্যমে হয়তো সংশোধন হবে। তো তিনি একবার অসন্তুষ্ট হয়ে মসজিদে এসে শুয়েছিলেন, মসজিদে এসে ঘুমিয়ে পড়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরে একটু ধুলো টুলো লেগে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফাতেমার বাড়িতে এসেছেন, জিজ্ঞেস করছেন যে ওয়াইনা আলী, আলী কোথায়? বললেন ফাতেমা যে জানি না, সম্ভবত মসজিদে হবে, বাড়িতে উনি নেই। নবী সাল্লাম খোঁজ করতে মসজিদে পৌঁছলেন, দেখলেন মসজিদে শুয়ে আছে। নবী সাল্লাম উঠাচ্ছেন, বলছেন কুম ইয়া আবা তোরাব, হে আবু তোরাব, মাটির বাবা আবু তোরাব, ওঠো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছেন যে সবচাইতে পছন্দনীয় নাম আমার কুনিয়ত নাম এই আবু তোরাব, যেহেতু নবী করিম সাল্লাম আমার প্রিয় নবী আমাকে আবু তোরাব বলে ডেকেছিলেন, নবী করিম সাল্লামের পক্ষ থেকে দেওয়া নাম এটি। তার মায়ের নাম ছিল ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নাম ছিল ফাতেমা। তার জন্ম হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির 10 বছর পূর্বে, 10 বছর পূর্বে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন কত? 10 বছর পূর্বে কত বছর বয়স? নবুয়ত প্রাপ্তির 10, 30। তাহলে হযরত আলী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বছরের ছোট? 30 বছরের ছোট। জি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক বৈশিষ্ট্য রয়েছে যেগুলি বলার হয়তো এই সময় সময়ের স্বল্পতায় সময় নেই। তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি যুবক বা কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেয়ে আসলেন তখন তার বয়স প্রায় 10 বছরের মতো, 10 বছরের ছেলে। একটি রেওয়ায়াতে বর্ণনা করা হয়েছে যে দেখছেন যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে নামাজ পড়ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়া আসার পরেই প্রথম জানতে পারলেন তার নবুয়ত সম্পর্কে তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়ছিলেন, দেখে ছোট ছেলে 10 বছরের ছেলে জিজ্ঞেস করছেন যে উনি কি করছেন? নামাজ পড়ছেন। নামাজ সম্পর্কে যখন জানতে পারলেন, দিন সম্পর্কে জানতে পারলেন, তাহলে নামাজটা কি? এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আদেশ, আর এ হচ্ছে দীন ইসলাম যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তো যুবক বা কিশোরদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন বা এই বাল্যকালেই বলা যেতে পারে, এখনো তিনি সাবালক হননি, ইসলাম গ্রহণ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেছেন এই নিয়ে উলামায়ে কেরামদের ঐতিহাসিকদের দ্বিমত থাকলেও এই ক্ষেত্রে সবচাইতে সহি কথা হচ্ছে যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড়দের মধ্যে তিনি প্রথম ইসলাম গ্রহণ করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম বা কীতদাস ছিলেন যায়েদ বিন হারেসা। এই যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম বা কীতদাসদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিশোরদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটি বৈশিষ্ট্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যাদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের যিনি নেত্রী হবেন, সাইয়্যাদা সর্দার হবেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে ছোট মেয়ে তার সাথে তার বিবাহ দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটি বৈশিষ্ট্য যে তার আব্বা আবু তালেব অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন, অভাবী মানুষ ছিলেন, ছেলে মেয়ে খুব বেশি আর খুব অভাবী মানুষ ছিলেন। চাচার সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ছোট থেকে নিজের বাড়িতে নিয়ে নিয়েছিলেন। তিনি লালন পালনই হয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন তখন বাছাই করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাঁর প্রতিনিধি হিসাবে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক আমানত থেকে গিয়েছিল। মক্কার কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাংক মনে করতেন, বিশ্বস্ত ব্যক্তি, সাদেক আল আমিন, চিরসত্যবাদী, বিশ্বস্ত আমানতদার মনে করতেন। তাই তারা আমানত, সোনা দানা, টাকা পয়সা, চাঁদি ইত্যাদি রাখতেন মাল সামান। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো যে হিজরত করে চলে যেতে হবে, কারণ লোকজনের আমানত তো ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, আর লোকজনের আমানত পৌঁছার মতো সময়ও নেই। আর যদি এই সময়ে সংকীর্ণ সময়ের মধ্যে মানুষের কাছে পৌঁছাতে যান তাহলে জানাজানি হয়ে যাবে, কাফেররা যারা ঘেরাও করছে বাড়িকে তারা সব জেনে ফেলবে। নবী করিম হিকমত অবলম্বন করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাছাই করলেন। এই জন্য যেমন হযরত আবু বকর সিদ্দিককে বাছাই করলেন নিজের সঙ্গী হিসাবে, সফর সঙ্গী, হিজরতের সঙ্গী, তেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাছাই করলেন যে তার তিনি স্থলাভিষিক্ত হবেন, নায়েব হবেন, এবং তিনি মক্কায় অবস্থান করবেন আর আমানতগুলি সব বুঝিয়ে দেন, অমুকের এত টাকা রয়েছে, অমুকের এত সোনা রয়েছে, অমুকের এত চাঁদি রয়েছে, অমুকের অমুক সামানটি রয়েছে, সবগুলি তুমি দিয়ে দিয়ে পরে হিজরত করে তুমি মদিনায় চলে আসবে আমার পরে। এবং তার সাথে সাথে এই আদেশও করলেন যে আমার বিছানায় তুমি ঘুমিয়ে থাকবে আজকে রাত্রে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদরে গ্রহণ করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, অথচ এতে কত যে ঝুঁকি ছিল তা নিঃসন্দেহে অনুভব করছিলেন। এই আশঙ্কাও ছিল যে রাত্রের অন্ধকারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করে মক্কার কাফের জালেমরা হযরত আলীকেই দ্বিখণ্ডিত করে হত্যা করবে, এই আশঙ্কা পুরোপুরি ছিল। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদরে এই আদেশ গ্রহণ করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর নিয়েই, চাদর মুড়িয়েই সেই বিছানাতে ঘুমিয়ে পড়লেন। ভোর হতে যাচ্ছে, ফজর হয়ে যাচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে আসছেন না, কাফেররা ঘেরাও করে রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আসছে আক্রমণ করার জন্য দেশিয়ারি। তো আলী তো মোহাম্মদ নেই, তো গেল কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশেই রাত্রেই বেরিয়ে পড়েছেন হিজরতের উদ্দেশ্যে। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বাছাই করেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাছাই করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রতিনিধি হিসাবে নবম হিজরিতে, যখন প্রথম হজ ইসলামের হয়েছিল। এই হজে নবম হিজরিতে প্রথম হজ হয়েছিল, যেহেতু অষ্টম হিজরিতে মক্কা বিজয় হলো, তার আগে তো মক্কা মুসলমানদের হাতেই ছিল না, দারুল হারব ছিল, দারুল কুফর ছিল। অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরে দারুল ইসলাম হলো। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হজের আমির বানালেন। হজের আমির ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং হজে গেলেন না সেই বছর, যেহেতু অনেক লোক হজে আসতে চাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তুতির প্রয়োজন রয়েছে, লোকজনের প্রস্তুতির প্রয়োজন রয়েছে, এক বছর বিলম্ব করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই বছর হজে গেলেন না নবম হিজরিতে। কিন্তু নবম হিজরিতে হযরত আবু বকর সিদ্দিককে অনেক সাহাবায়ে কেরামের সাথে হজের ইমারত দান করে, নেতৃত্ব দান করে আমির হিসাবে হজে পাঠালেন। তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ বিশেষ হজ সংক্রান্ত বা মক্কার হারাম সংক্রান্ত, মক্কার মান মর্যাদা সংক্রান্ত যেসব বিধিবিধান নাজল হয়েছিল সেসব যে ঘোষণা করে পৌঁছে দিতে হবে, এবং অমুসলিমদের সাথে পত্তলিক মুশরেকদের সাথে যেসব বিগত চুক্তি ছিল সেই চুক্তিগুলি যে সমাপ্তির ঘোষণা করতে হবে। আর এসব চুক্তি থাকবে না, যেহেতু দারুল ইসলাম হয়ে গেছে, মক্কা বিজয় হয়ে গেছে, এসব চুক্তি শেষ। এবং মক্কা বিজয়ের ক্ষেত্রে তারাই বিশ্বাসঘাতকতা করেছিল মক্কার মুশরিকরা, আর পরবর্তীকালে এরকম আর কোনো চুক্তি থাকবে না এসব ঘোষণা করে দেওয়ার জন্য। এবং সুরায় তওবা বিশেষ করে বিশেষ বিশেষ যেসব বিধান নাজল হয়েছিল মুশরিকদের ক্ষেত্রে সেসব সুরায় বারাআত বা সুরায় তওবা পড়ে শুনিয়ে দেওয়ার জন্য হজের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যক্তিকে বাছাই করেছিলেন তার নাম হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয় তিনি, নবী সাল্লাম বললেন যে আমার পক্ষ থেকে যিনি দূত হবেন তিনি আমার আত্মীয়দের মধ্যে থেকে হবেন, আপনজন হবেন, এবং তিনি আমার পক্ষ থেকে সেখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ফরমানগুলি, আদেশগুলি মানুষের কাছে, অমুসলিমদের কাছে বিশেষ করে পৌঁছে দিবেন যে এই বছরের পরে আর কোন মুশরিক পুতুলের পূজারি হজ করতে আসবে না। তার আগে পর্যন্ত মুশরিকরা হজ করত, মিনায় আরাফাতে অবস্থান করত, পুতুলের পূজাও করত, আর জামরাতে পাথরও মারত, আর কোরবানিও করত, কাবা শরীফের তওয়াফ করত, অনেকে উলঙ্গ হয়েও তওয়াফ করত, সাফা আর সাইও করত, আর সাফা মারওয়াই বিশেষ করে মক্কা বিজয়ের আগে পর্যন্ত সাফা মারওয়ার, সাফার উপর আর মারওয়ার উপরে দুটি পুতুল প্রতিমাও ছিল, আর তার পূজাও হইত, সব হইত, সিরকও হতো, আর কিছু ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের ভালো কাজ থেকে গেছিল সেগুলিও করতো তারা মক্কা মুশরিকরা বা মক্কার আশেপাশের মুশরিকরা। তো ঘোষণা করতে পাঠালেন যে এই বছরের পরে আর কোনো মুশরিক হজে আসবে না, অর্থাৎ আগামী বছর দশম হিজরিতে নবী সাল্লাম যে হাজ্জাতুল ওয়েদা বা বিদায় হজ করার জন্য আসবেন তখন কোনো মুশরিক পত্তলিক হজ করতে আসবে না। ওয়ালা ইয়াতুফ বিল বাইতে অরিয়ানুন, আর এর আগে যে উলঙ্গ হয়ে নারী পুরুষ অনেকেই কাবা শরীফে তওয়াফ করতো আর মনে করতো যেটা সওয়াবের কাজ, কি মনে করতো নেকির কাজ, ওই জন্য উলঙ্গ হতো, এই জন্য উলঙ্গ হতো না যে কাপড় ছিল না তাদের কাছে, কাপড় থাকতো, কিন্তু তাদের কত ভ্রান্ত বিদাতি ধারণা যে তারা মনে করতো যে যেই কাপড় পরে অনেক গুনাহ হয়েছে সেই কাপড় পরে কি করে তওয়াফ করব, কাপড় পরে কত অন্যায় কাজ করেছে, কাপড় ওই কাপড় পরা যাবে না। সুতরাং মক্কা এসে মক্কার লোকদেরকে পুত্র পবিত্র মনে করতো, মক্কা এসে কাপড় চাইতো, কেউ যদি কাপড় ভিক্ষা দিল তো দিল, আর না হলে কাপড় খুলে নারী পুরুষ উলঙ্গ হয়ে বাইরের লোকেরা বিশেষ করে তারা উলঙ্গ তওয়াফ করতো। যেমন আমার দেশে কবর মাজারগুলিতে এরকমই কুকাজ হয়, অন্যায় কাজ হয়, ঢোল তাবলা নিয়ে ইবাদত বন্দেগী হয়। হ্যাঁ, নারী পুরুষ সবাই ঢোল তাবলা বাজাচ্ছে আর বলছে ঢোল তাবলার সাথে ইবাদত বন্দেগী হচ্ছে, জিকির হচ্ছে মাঠ কি বলো ওইটা মাইজ ভান্ডারিতে, হ্যাঁ সব ভান্ডারিতে তাই না বলেন, এই ইবাদতগুলি কোথা থেকে এসছে, ওই মক্কার মুশরিকদের আচরণ এগুলি, যারা উলঙ্গ হয়ে কাবা শরীফের তওয়াফ করতো, বাইতুল্লাহর আল্লাহর পবিত্র ঘরে তওয়াফ করতো, কত বড় বেয়াদবি করতো। এই বেয়াদবি হচ্ছে কবর মাজারগুলিতে, আর শিরক আর কুফরি হচ্ছে সেখানে, যেমন শিরক কুফরি হতো এই মক্কা পবিত্র মক্কা নগরীতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসব ঘোষণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে করলেন, এর জন্য নির্বাচিত করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়েছিলেন তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়ে গেলেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই ধরলো যে আপনাকে খলিফা হতে হবে, তিনি অস্বীকার করলেন না, আমি এই ফিতনার যুগে এইরকম জুলম অত্যাচার করা হলো তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর, আমি খলিফা হব না। মদিনাবাসীরা খুব ধরলেন একবার জোর দিয়ে যে আপনি যদি খলিফা না হন তাহলে আরো অরাজকতা সৃষ্টি হয়ে যাবে, অশান্তি সৃষ্টি হবে, সুতরাং আপনি এই খেলাফতের গুরু দায়িত্ব কবুল করেন। তিনি বললেন যে যদি আমি খলিফা হই তো আমি কোনো গোপনীয় জায়গায় খলিফা হব না, বা আমার সাথে শপথ হবে না, আমার বায়াত বা আমার শপথ হবে খোলা জায়গাতে মসজিদে। তিনি বসলেন মসজিদে নববীতে এবং লোকেরা মুহাজিরিন আনসার সমস্ত লোকের মদিনার লোকেরা একে একে আসতে লাগলো। আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে বায়াত করে শপথ করে তারা তাকে খলিফা হিসাবে গ্রহণ করলেন, চতুর্থ খলিফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে এই খেলাফত সম্পর্কে যে আল খেলাফাতু ফি উম্মতি সালাসুনা সানা, আমার উম্মতে খেলাফত 30 বছর থাকবে। আমার উম্মতে খেলাফত, খেলাফত কাকে বলা, খেলাফ খলিফা হচ্ছে অর্থাৎ জানাশিন বা স্থলাভিষিক্ত, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাশিন বা স্থলাভিষিক্ত হওয়া। কেমন ভাবে, যদি খলিফা বলেন খলিফায়ে রাশিদ, আর তাদেরকে খলিফায়ে রাশিদিন বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি আবু দাউদের হাদিসে। খলিফায়ে রাশেদ তিনি যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নাত মোতাবেক দেশ পরিচালনা করেছেন। এর চারজন ব্যক্তি যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় পুরোপুরি দেশ পরিচালনা করেছেন, যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ পরিচালনা করেছেন সেইভাবে হযরত আবু বকর সিদ্দিক, সেইভাবে হযরত ওমর, সেইভাবে হযরত ওসমান, সেইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেশ পরিচালনা করেছেন। এই জন্য তাদেরকে খোলাফায়ে রাশেদিন বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল খেলাফাতু ফি উম্মতি সালাসুনা সানা, আমার উম্মতে খেলাফত মাত্র 30 বছর থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী ছিল, আর সত্যি 30 বছর হতেই খেলাফতে রাশেদ মানে সত্যিকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নত মোতাবেক আদর্শ মোতাবেক পুরোপুরি ইসলামিক রাষ্ট্র, পুরোপুরি খেলাফত, পুরোপুরি সার্বিক ক্ষেত্রে আল্লাহ রসুলের আদর্শকে আর আদর্শের বাস্তবায়ন এই 30 বছরে হয়েছে। তারপরেই বিভিন্ন দিক থেকে ত্রুটি দেখা দিতে লেগেছে। এজন্য পরবর্তীকালের রাজত্বকে বা খেলাফতকে যদিও সেই যুগে মুলক মালিক মানে বাদশাহ, যে বাদশাহী পায় একে মুলক বলা হয়, তারপর আর খেলাফত থাকবে না, তখন বাদশাহী সিস্টেম শুরু হয়ে যাবে। বাদশাহী সিস্টেম শুরু হয়ে গেলে বাবা মারা গেছে, ছেলেকে দিল, অথবা সে নিজের ইচ্ছায় যোগ্য থাকতে অযোগ্যকে দিল, যদি নিজের ছেলেকেও না দেয় ভাইকে দিল বা আত্মীয়কে দিল বা অন্য কাউকেই দিল, কিন্তু যোগ্য থাকতে অযোগ্যকে দিল। কিন্তু খোলাফায়ে রাশেদিনদের জামানায় এটা হয়নি যে যোগ্য থাকতে অযোগ্যকে দেওয়া হবে, না, যোগ্যতার ভিত্তিতেই খলিফা নির্বাচন করা হয়েছে এবং কোরআন এবং হাদিসের অনুসারেই দেশ পরিচালনা করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরেকটি উপদেশ দিয়েছেন এই খলিফায়ে রাশেদিন সম্পর্কে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশেদিন আল মাহদিইন মিন বাদি, তোমরা হে মুসলিম আমার আদর্শকে আমার সুন্নতকে আর খোলাফায়ে রাশেদিনদের এমন খলিফা যারা রাশেদ মানে হিদায়াত প্রাপ্ত সঠিক পথের অনুসারী, যারা নবী করিম সাল্লামের সুন্নতের অনুসারী, যারা খোলাফায়ে রাশেদিনদের সুন্নত বা আদর্শকে তোমরা আলাইকুম মজবুত করে ধারণ করবে, আঁকড়ে ধরবে, এতেই রয়েছে হিদায়াত। আল মাহদিইন মিন বাদি, যারা আমার পরে হিদায়ত প্রাপ্ত সঠিক পথ প্রাপ্ত। নবী করিম সাল্লাম তাহলে এই খোলাফাদেরকে এই সার্টিফিকেট দিয়েছেন যে তারা হিদায়ত প্রাপ্ত সঠিক পথ প্রাপ্ত, সুতরাং তাদেরকে অনুসরণ করবে। পক্ষান্তরে আরেকটি জাল হাদিস আছে যে আসহাবিক কান্নজুম, আমার সাহাবারা হচ্ছে নক্ষত্র স্বরূপ, বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, সুতরাং যে কোনো সাহাবীর অনুকরণ করবে অনুসরণ করবে তোমরা হিদায়ত পেয়ে যাবে, এটি জাল কথা, মিথ্যা কথা। যেহেতু অন্যান্য সাহাবাই কেরাম তাদেরকে নবী সাল্লাম এক একটি করে আদর্শ বলেননি, যেহেতু কিছু সাহাবা এরকম আছেন তাদের ত্রুটি হয়েছে, কারো দ্বারা কবিরা গুনাহ হয়েছে, সুতরাং কি করে আপনাকে বলবে যে তিনি অনুসরণীয়? যে ব্যক্তি কবিরা গুনাহ করবে বা যার দ্বারা গুনাহ হবে ভুল হবে সে অনুসরণীয় ব্যক্তি হতে পারেন না। সুতরাং প্রত্যেক সাহাবির যে কোনো একজন সাহাবিকে অনুসরণ করলে হিদায়ত পাবে কথাটি মিথ্যা, বাস্তবেও মিথ্যা আর হাদিসটিও জাল। তবে খোলাফায়ে রাশেদিন এই চারজন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়াসুন্নাতিল খুলাফায়ে রাশেদিন আল মাহদিইন মিন বাদি, আমার পরে এই চারজন খলিফার আদর্শকে তোমরা মজবুত করে ধারণ করবে। শুধু তাই নয়, আরো তাগিদ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়া আব্দু আলাইহা বিন নাওয়াজিজ, তোমরা দাঁতে মাড়ির দাঁত দিয়ে কামড় দিয়ে ধরবে। নাওয়াজিজ বলা হয় মাড়ির দাঁতকে, সামনের দাঁত দিয়ে কোনো জিনিস যদি ধরেন তো অত শক্ত করে ধরতে পারবেন না, ছুটিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু মাড়ি দিয়ে যদি চেপে ধরেন অত সহজ নয় মাড়ির তলা থেকে কোনো জিনিস কেড়ে নেওয়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খোলাফায়ে রাশেদিন আমার সুন্নত এবং খোলাফায়ে রাশেদিনদের সুন্নতকে মাড়ির তলে যে দাঁত আছে না, ওই মাড়িতে যে দাঁত আছে মাড়ির দাঁতের তলায় চেপে ধরবে মজবুত করে, অর্থাৎ এই সুন্নতকে হারাবে না, এই তরিকাকে হারাবে না। কিন্তু খোলাফায়ে রাশেদিনের তরিকাকে হারিয়ে দিয়ে এই উম্মতে মুসলিমা কত দলে যে বিভক্ত হয়েছে আর কত শিরক আর বিদআত যে শুরু হয়েছে তো আল্লাহই ভালো জানে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, আর প্রত্যেক জাতি নিজের নিজের কাজকর্ম নিয়ে খুশি যে আমরাই সঠিক পথে, আমরাই ভালো মুসলমান, আমরাই বেশি খাঁটি মুসলমান, অন্যরা খারাপ, অন্যরা সঠিক পথে নেই, এ হচ্ছে আজকাল মুসলমানদের অবস্থা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশেদিনদের তরিকা ছেড়ে দেওয়ার কারণে। তাহলে এই হাদিসের আলোকে যদি প্রত্যেকটি কাজকর্মকে প্রত্যেকটি আমলকে যাচাই করতে শুরু করেন তাহলে স্পষ্ট হবে একটা সাধারণ মানুষের জন্য যে কোনটা আপনাকে করতে হবে কোনটা করতে হবে না। যখনই মিলাদের প্রশ্ন আসবে তখনই আপনি দেখবেন নবী করেছেন, প্রথম খলিফা করেছেন, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা, কেউ করেননি, বর্জনীয়। সবাই বারাতে হালুয়া রুটি খেয়েছেন, রসুল খেয়েছেন প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা, তৃতীয় খলিফা, চতুর্থ খলিফা, খাননি, বর্জনীয় বিদাত, এই হালুয়া পুরি করা। হ্যাঁ, এই মহরমের তাজিয়া আর শোক করা, বুক চাপড়ানো, এশিয়াদের মতো এই বিদাতি কাজ, করবলা করা, আর অনেক বিদাতি তারা করে থাকে। ওই জাল নকলি কবর তৈরি করে হযরত হোসেন রাজি আল্লাহ তাআলা, হাই হোসেন মাতম করতে থাকে, এসব কি কেউ করেছেন? না, করেননি। তাহলে এগুলি হচ্ছে বিদাত বর্জনীয়। কবর পাকা করা, কবরে চাদর চড়ানো, কবরে ওরুস লাগানো, ওরুস শব্দ কি ছিল সেই যুগে, এসব কি করেছেন? চার খলিফার কেউ করেছেন? না, করেননি। তাহলে বর্জনীয়, সব ছেড়ে দিতে হবে। বরং এসব হচ্ছে শিরকের আড্ডা, এগুলিকে ধ্বংস করতে হবে। তো কথা হচ্ছে যে এইভাবে যদি এক একটি করে সুন্নত ন বিদাত যাচাই করার জন্য এই হাদিসটি যথেষ্ট। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিনা মিন বাদি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চারজন খলিফার সুন্নত বা আদর্শকে আঁকড়ে ধরতে বলেছেন। ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, তার সাথে সাথে সতর্ক করেছেন যে যেমন খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে মজবুত করে আঁকড়ে ধরবে, তেমনি তোমরা নতুন নতুন কাজ থেকে সাবধান। ওয়া ইয়াকুম, সতর্ক থাকবে, সাবধান থাকবে। ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন কাজ থেকে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদা, কারণ প্রত্যেক নতুন কাজ ধর্মের নামে হচ্ছে বিদা। প্রত্যেক কুল্লা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? তাহলে আমাদের দেশের বিদাত পন্থীরা কি করে যে বিদাত দুই প্রকার, বিদাতে হাসানা, আমরা যে কবর পাকা করি না, ওলিয়া ওলিয়ার কবরে চাদর চড়াই, ওরসের মেলায় যাই, এগুলি হচ্ছে বিদাতে হাসানা। মানে এগুলি যদিও সাহাবারা করেননি, যদিও খোলাফায়ে রাশেদিন করেনি, এগুলি হচ্ছে বিদাতে হাসানা। এ হচ্ছে নবী সাল্লামের কথার বিরোধী, নবী সাল্লাম হাদিসের বিরোধী। নবী সাল্লাম কি বলেছেন? কুল্লা মুহদাসাতিন বিদা, প্রত্যেক নতুন কাজ হচ্ছে যা ধর্মের নাম দিয়ে করা হবে তা বিদা। দুনিয়ার নামে করলে অসুবিধা নেই, দুনিয়ার নামে উঠে চড়ছিলেন, ঘোড়ায় চড়ছিলেন, এখন প্লেনে চড়ছেন, কোনো অসুবিধা নেই। দুনিয়ার নামে শুধু মুখে কথা বলছেন, আপনার স্পিকারে কথা বলছেন, কোনো অসুবিধা নেই, সে দুনিয়ার কাজ। কিন্তু এবাদত মনে করে, দিনের অংশ মনে করে, যখনই কোনো নতুন কাজ করবেন সওয়াবের উদ্দেশ্যে, পরকালে শান্তির উদ্দেশ্যে, কিছু নেকি পাবে এই উদ্দেশ্যে যখনই কোনো নতুন কাজ করবেন, তার নাম হচ্ছে কুল্লা মুহদাসাতিন বিদাহ, প্রত্যেক নতুন জিনিস হচ্ছে বিদাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে খোলাফায়ে রাশেদিনদের ইত্তিবা অনুসরণ করতে বলেছেন। খোলাফায়ে রাশেদিন কারা, এ সম্পর্কে একটা ধারণা থাকা উচিত। চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কোনো দ্বিমত নেই, বা এই পর্যন্ত মানে চার খলিফা পর্যন্ত কোনো দ্বিমত নেই যে চারজন খলিফা হচ্ছেন খলিফায়ে রাশেদ, তারা হলেন খোলাফায়ে রাশেদিন। তবে পঞ্চম খলিফায়ে রাশেদ হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, চার খলিফার পরে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলীর ইন্তেকাল বা শাহাদাতের পরে ছয় মাসের জন্য হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা নো খলিফা হয়েছিলেন। তখন দারুল খেলাফা বা রাজধানী ছিল কুফায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো রাজধানী মদিনা থেকে কুফায় নিয়ে চলে গেছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা নো সাথে শপথ করেছিল কুফার বাসীরা, এবং সেই যুগে সবাই তার আনুগত্য করেছিল, শুধু শামবাসী ছাড়া, শাম দেশের লোক, হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা নো এবং তার অনুসারীরা ছাড়া সবাই হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে গ্রহণ করেছিলেন। মক্কা মদিনা বিভিন্ন যে শহরগুলি সবাই আনুগত্য করেছিলেন। কিন্তু ছয় মাস পরে যখন দেখলেন যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিতনা চাইছিলেন না, আর হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীর যুগে যদিও খেলাফতের দাবি করেননি, কিন্তু হযরত হাসানের যুগে তিনি নিজেকে হযরত হাসান চাইতে সিনিয়র মনে করতে লাগলেন, যেহেতু তিনি বয়স্ক বেশি, আর তিনি দীর্ঘদিন ধরে শাম দেশের নেতৃত্ব থাকার পরে ভাবলেন যে আমি বেশি যোগ্য হযরত আলীর পরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথেই তো দ্বন্দ্ব চলে আসছিল আগে থেকেই, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার রক্তের প্রতিশোধের ব্যাপারে, কিসাসের ব্যাপার সবার নিয়ে, যেহেতু হযরত মাবিয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার নিকটাত্মীয় ছিলেন। তারপর এই দ্বন্দ্বের মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে এই ফিতনা উম্মতে মুসলিমাকে দুই ভাগ করে দিবে, যেহেতু যারা হযরত মাবিয়ার অনুসারী হয়েছে তারা কোনো সময় আনুগত্য আমার করবে না, আর এই নিয়ে যদি দ্বন্দ্ব আগে বাড়ে তাহলে অনেক লোক হতাহত হবে। সুতরাং তিনি হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি এই খেলাফত নিয়ে না, আমার আর খেলাফতের প্রয়োজন নেই, আর উম্মতে মুসলিমাতে ফিতনা হোক এটা আর আমি চাই না। তিনি নিজে থেকেই খেলাফত ছেড়ে দিলেন। মাত্র ছয় মাস তিনি খলিফা থেকেছিলেন। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে পঞ্চম খলিফায়ে রাশেদ, যিনি কোরআন এবং সুন্নার আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় খেলাফত চালিয়েছিলেন, এবং তিনি খলিফায়ে রাশেদের এই কথাটি তার জন্য প্রযোজ্য, তিনি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে বছরে তিনি সারেন্ডার করেছিলেন এবং এই খেলাফত দিয়ে দিয়েছিলেন মাবিয়াকে, মাবিয়ার জন্য খেলাফত ছেড়ে দিয়েছিলেন যে তুমি খেলাফত নিন, আমার খেলাফতের প্রয়োজন নেই। এই বছর কে আমুল জামাত বলা হয়েছে, অর্থাৎ ঐক্যের বছর। উম্মতে মুসলিমে যে ফাটল ধরে গেছিল, এই ফাটল শেষ করে দিলেন হযরত হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ভবিষ্যৎবাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে করেছেন, যে হাদিসটি বুখারী শরীফে রয়েছে। সত্যি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে সত্য রাসূল ছিলেন, যত দিন চর্চা করবেন, যত দিন ইসলাম পড়বেন, কোরআন বা হাদিস অধ্যয়ন করবেন, তত আপনার ঈমান তাজা হবে, তত বেশি ঈমান বাড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ কতদিন পরে, 30 বছর খেলাফত, তাই না? 30 বছর খেলাফত। তা 30 বছর পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা 6 মাসের জন্য খলিফা হলেন, তারপরে তিনি খেলাফত ছেড়ে দিলেন মাবিয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে রেখেছেন, তার বাস্তবায়ন হচ্ছে এতদিন পরে। একবার হযরত হাসান তখন ছোট্ট ছেলে, সম্বোধন করে বলছেন হাসান, ইবনি হাজা সাইয়েদুন, আমার এই ছেলে হচ্ছে নেতা, সাইয়েদ সত্যিকার, জান্নাতে এরা যুবকদের নেতা হবে, যুবকদের সর্দার হবে, জান্নাতে যারা যুবক হবে তাদের নেতৃত্ব দান করবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। ইবনি হাজা সাইয়েদ, আমার এই ছেলে, ইবন নিজের ছেলে বলে আখ্যায়িত করেছেন প্রিয় নাতিকে। তাহলে থেকে এও বোঝা যায় যে ছেলের ছেলেদেরকে বা মেয়ের ছেলেদেরকে ছেলে বলা শরীয়ত সম্মত, ছেলের ছেলেদেরকে বা মেয়ের ছেলেদেরকে, নাতি নাতনিদেরকে ছেলে বা মেয়ে বলে আখ্যায়িত করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা। নবী সাল্লাম নিজ নাতিকে সম্বোধন করে বলছেন, ইন্না ইবনি হাজা সাইয়েদুন, নিশ্চয় আমার এই ছেলে হচ্ছে সাইয়েদ, সত্যি নেতৃত্বের হকদার এবং তিনি নেতা, জান্নাতে তিনি নেতৃত্ব দেবেন। ওয়া ইন্নাল্লাহ সায়ুসলিহু বিহি বাইনা ফিয়াতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন দুইটি বিরাট মুসলিম দলের মাঝে সুলহ সন্ধি করিয়ে দেবেন, সমস্যার সমাধান করিয়ে দেবেন, সন্ধি করিয়ে দেবেন এই আমার ছেলের মাধ্যমে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত ছেড়ে দিচ্ছিলেন, অনেক সাহাবাই কেরাম, অনেক তাবেইন বলছেন, না কেন আপনি ছাড়বেন, আপনার সাথে আমরা আছি, আপনি যোগ্য, আপনি হকদার, কেন ছাড়বেন আপনি? এতে কোনো সন্দেহ না যে তিনি খেলাফতের অত্যন্ত যোগ্য ছিলেন, কিন্তু তিনি ফিতনা নাচে আর একজন যোগ্য রয়েছে, ঠিক আছে, তিনি মুসলিমদের নেতৃত্ব দিকে অসুবিধা কি? আজকালকার মতো নেতৃত্বের লোভ তো নেই, হ্যাঁ, নেতৃত্বের লোভের জন্য এই লড়াই, আর এই লড়াইয়ে কত রকমের যে অন্যায় কথা আর অন্যায় কাজ আমরা করি, আর বিরোধী সম্পর্কে আমরা যে কোনো অন্যায় কথা বলতে দ্বিধা নেই, যে কোনো অন্যায় কথা বলতে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান সম্পর্কে কথাই বলেছেন যে আমার এই ছেলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের দুইটি বিরাট জামাতের বিরাট দলের মধ্যে সন্ধি করিয়ে দিবেন, সায়ুসলিহু বিহি বাইনা ফিয়াতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন। আর একজন খলিফাকে কিছু কিছু উলামায়ে কেরামরা খলিফায়ে রাশেদ বলেছেন, তিনি অনেক পরে বনু উমাইয়াদের যুগে অনেক বাদশাহদের চলে যাওয়ার পরে একজন অত্যন্ত ন্যায়পরায়ণ বাদশাহ এসেছিলেন, তার নাম হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ যত জুলম অত্যাচার তার বংশের, ওমাইয়া বংশের ছিল জনসাধারণের ওপর বা একের অন্যের ওপর, এই বংশের অন্য বংশের ওপর সমস্ত জুলম অত্যাচার তিনি দূর করেছিলেন, যত না হক প্রপার্টি সম্পত্তি ইত্যাদি ধন সম্পদ এই লুণ্ঠিত করে রেখেছিল এই ওমাইয়া বংশের লোকেরা নেতৃত্ব পাওয়ার কারণে, সেসব ধন সম্পদ সব ওই হকদারদেরকে ফিরিয়ে দিয়েছিলেন এই খলিফায় আদেল, খলিফায় রাশেদ হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ, যার কারণে অনেকে বলেছে ষষ্ঠ খলিফায় রাশেদ হচ্ছেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ। তারপরে আর কোন খলিফায় রাশেদ আসেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 30 বছর আমার উম্মতে খেলাফত থাকবে, সুম্মা তাকুনু মুলকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে অনেক দিক রয়েছে, কোন দিকটা আলোচনা করা যায় আর কোন দিকটা ছাড়া যায়, একটি আলোচনা তার জন্য মোটেই যথেষ্ট না, বড় বড় কিতাব লেখা হয়েছে এমন এক ব্যক্তিত্ব তার সম্পর্কে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ফিতনা শুরু হয়েছিল, এক তো ফিতনা আপোষের, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের কিসাস নিয়ে আপোষে এক ফিতনা শুরু হয়েছিল, যে বিরোধী হয়ে দাঁড়িয়েছিলেন হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে প্রথম হযরত উসমানের কিসাস নেওয়া হোক, ওই খুনিদেরকে ধরা হোক, তারপরে আমি আনুগত্য করব, শপথ করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে না, এটি অন্যায় কথা, আমার হাত শক্ত যদি না করো তো ওই খুনিদেরকে কেমন করেই বা ধরবো, আমার হাতই যদি নড়বড়ে দুর্বল হয়ে থাকে তো কেমন করে তাদেরকে ধরবো, সুতরাং আমার হাত মজবুত করো, আমার আনুগত্য করো, মুসলিমদের মধ্যে ঐক্য আসুক, তারপরে একটু শান্তি কায়েম হোক, অশান্তি বিরাজ করছে, তারপরে খুঁজে খুঁজে দেখবো যে কোন লোকটি গিয়ে হত্যা করেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে, তখন তার খুনের বদলা নেওয়া হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুক্তিটি ছিল যুক্তিযুক্ত এবং তিনি ইজতিহাদে সঠিক পথে ছিলেন। পক্ষান্তরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও যুক্তি তিনি পেশ করেছেন কিন্তু তার ইজতিহাদে তিনি ভুল করেছিলেন, এই জন্য তিনি আনুগত্য করেননি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মাফ করেন, যেহেতু তাদের ইজতিহাদি ভুল ছিল, নিয়ত হয়তো সৎ ছিল যে হযরত উসমানকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হলো, কিন্তু তার বদলা নেওয়া হচ্ছে না, তার কিসাস নেওয়া হচ্ছে না। কেন? যদি না নেওয়া হয় তো আমি কি করে আনুগত্য করতে পারি, অথচ আমি নিকটাত্মীয়। এই ছিল তার কাছে যুক্তি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনেক নেকির কাছে এইরকম ইজতিহাদি ভুল হলে আল্লাহ মাফ করে দেবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু একটি হাদিস আছে যে কোনো যোগ্য ব্যক্তি, কোনো আলেম ব্যক্তি, যোগ্য ব্যক্তি যদি ইজতিহাদ করে আর ইজতিহাদ করার পরে যদি ফয়সালা করতে গিয়ে বা ফতোয়া দিতে গিয়ে বা মাসলা বলতে গিয়ে ভুলও করে, তাহলে এক নেকি পাবে, গুনাহ হবে না তার। যোগ্যতম আলেম ফতোয়া দিল, ফতোয়া দিতে গিয়ে ভুল হল, যেন অনেক আইমাই কেরামদের ভুল হয়েছে ফতোয়া দিতে গিয়ে, তো ফতোয়া দিতে গিয়ে ভুল হলেও তারা একটি নেকি পেয়েছেন ওই হাদিসের আলোকে। আর যদি ভুল না হয়ে থাকে, সঠিক ফতোয়া দিয়ে থাকেন, সঠিক বিচার করে থাকেন বা সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও ইজতিহাদ করলেন কিন্তু সঠিক সিদ্ধান্ত তার ছিল, তাহলে ফালাহু আজরান, দ্বিগুণ সওয়াব আল্লাহ দেবেন। তো এই এক আভ্যন্তরীণ দ্বন্দ্ব বা সমস্যা ছিল। আর এক সমস্যা ছিল খারেজিদের সমস্যা। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সিফফিনের যুদ্ধ হলো, তখন মুআবিয়ার সৈনিকরা পরাজিত হচ্ছিল। ওই সময় তারা দেখলো যে এখন তো উপায় নেই, তো এখন কোরআন আনের বিচারের কথা বললে মনে হয় আমরা বেঁচে যেতে পারবো, সুতরাং তারা বললো যে আমরা কোরআনের বিচার মেনে নেব, কোরআনের বিচার মেনে নেব। তখন যুদ্ধ বন্ধ হয়ে গেল। তারপরে যাই হোক, একটি দল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দল থেকে বেরিয়ে পড়লো, গোমরাহ পথভ্রষ্ট দল এবং চরমপন্থী দল। এই জন্য ইসলাম হচ্ছে মধ্যপন্থা, যে কোনো ক্ষেত্রে কট্টর হওয়া যা ইসলামে নেই, তার বেশি কট্টর হওয়া, অথচ ইসলামে তার ছাড় রয়েছে, ঠিক নয়। কিছু লোক এরকম রয়েছে যারা অত্যন্ত কট্টর অথচ ইসলামে তার ছাড় রয়েছে, তারপরে সে কট্টর, এটি হচ্ছে ক্ষতিকর। এই দলটি গোমরাহ এইভাবে হলো যে তারা বুঝতে ভুল, প্রথম কথা তারা ছিল জাহেল, মূর্খ, ইলমের অভাব, জ্ঞানের অভাব, আর তারা মনে করলো যে না, আমরাই সঠিক পথে। বিদ্যার অভাব যদি থাকে, জ্ঞানের অভাব, আর যদি মনে করে আমরা সঠিক পথে, তাহলেই গোমরাহি। ওখানেই কিন্তু পথভ্রষ্টতা। এই খারেজি দলটি তারা যুক্তি পেশ করতে লাগলো যে হযরত আলী অন্যায় কাজ করেছে, মুআবিয়া তো অন্যায় করেছে, করে হযরত আলী অন্যায় কাজ করলো এই যুদ্ধ বন্ধ করে। কেন? যে মানুষের বিচার কেন মানলো? কোরআনের বিচার যদি করতে হয় তাহলে তো তার বাস্তবায়নের জন্য মানুষ লাগবে, হ্যাঁ, কোরআন তোর কথা বলবে না। কোরআন দ্বারা যদি বিচারও করতে হয় তো একজন মানুষকে দিয়ে ফয়সালা করাতে হবে, সুতরাং প্রতিনিধি নিযুক্ত করা হলো হযরত আলীর পক্ষ থেকে একজনকে আর হযরত মুআবিয়ার পক্ষ থেকে একজনকে, আমর ইবনে আসকে হযরত মুআবিয়ার পক্ষ থেকে, আবু মুসা আশারীকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে। এরা ভ্রান্ত যুক্তি, গুমরাহ যুক্তি পেশ করলো যে না, অন্যায় কাজ করলো, এখানে মানুষকে কেন বিচারক মানলো, মানুষের কাছে বিচারক বিচার নিল, সুতরাং মানুষের কাছে বিচার নিলে মানুষ কাফের হয়ে যায়। তাই হযরত আলী নাউজুবিল্লাহ কাফের হয়ে গেছে, মুআবিয়াও কাফের হয়ে গেছে, আমর ইবনে আসও কাফের হয়ে গেছে। এই চরমপন্থী কুফরির ফতোয়া দিতে লাগলো নিজের অজ্ঞতার সাথে, জেহালতের সাথে সাথে। আর এই কুফরির ফতোয়া দেওয়ার কারণে তারা, কুফরির ফতোয়া দেওয়া তার অর্থ কি, একজন মানুষকে কাফের কহা বা কাফের বলা এত সহজ নয়। একজন মানুষকে কাফের বললেই তার মানে তার রক্ত হালাল, তার ধন সম্পদ হালাল, তার মান ইজ্জত সব কিছু নষ্ট করা হালাল, তার রক্ত হালাল, তাকে খুন করা হালাল। তাহলে হযরত আলীর রক্ত তাদের জন্য হালাল হয়ে গেল, হযরত মুআবিয়ার রক্ত হালাল হয়ে গেল, আর তাই করলো তারা। একদিন তিনজন খারেজি মিলে মক্কায় বসে যুক্তি করলো, মক্কায় বসে যুক্তি করছে, কি ষড়যন্ত্র, শয়তানি ষড়যন্ত্র, হযরত আলী, মুআবিয়া আর আমর ইবনে আস তিনজন সম্পর্কে। এই খারেজি তিনজন গোমরা ষড়যন্ত্র করলে যে কে আছে, এমন আরো বেশ কিছু খারেজি ছিল, তাদের মিটিং হলো, এই ষড়যন্ত্রের মিটিং, যে কে আছে যারা এই তিন ফেতনাকে শেষ করতে পারবে, তিন ফেতনাকে কে শেষ করতে পারবে। একজন বললো যে আমি মুআবিয়ার জন্য যথেষ্ট, দাঁড়িয়ে বললো মুআবিয়াকে আমি শেষ করে দেবো। আর একজন বললো আমি আমর ইবনে আসকে শেষ করে দেবো। হযরত আলীর নাম যখন এসছে তখন কেউ সাহস করছে না, সাহস করছেন, সাহস করছেন। একজন দুষ্ট দুরাচার ছিল যার নাম হচ্ছে আব্দুর রহমান, কিন্তু সে আব্দুর রহমান নয়, আব্দুর ইবনে মুলজাম, মুলজামের ছেলে আব্দুর রহমান নাম তার, কুখ্যাত আব্দুর রহমান। দেখছি যে কেউ উঠছে না, সে বললো যে আমি আমি হযরত আলীকে দেখে নেব। ঠিক আছে, একই দিনে একই সময়ে ফজর নামাজে যখন তারা মসজিদে নামাজ পড়াতে যাবে তখন গিয়ে তাদের উপর আক্রমণ করতে হবে এবং তাদেরকে হত্যা করতে হবে একই সময়ে একদিনে। আমর ইবনে আস মিসরে এক মসজিদের ইমাম, তিনি সেখানকার, যেহেতু তিনি গভর্নর, আর তখনকার যুগে গভর্নর যারা হতেন হাকিম হতেন, বাদশাহ হতেন, তারা নিজেরাই মসজিদের এমামতি করতেন। যেমন সারা দেশের এমামতি নেতৃত্ব দিতেন, তেমন মসজিদেরও নেতৃত্ব তারাই দিতেন। এখনকার মতো নয় যে ফাসেকরা দুনিয়ার নেতৃত্ব দেবে আর সৎ মানুষকে শুধু মসজিদের মোসাল্লায় সীমিত করে দিয়ে তাদের নেতৃত্বকে। সুতরাং তখন তারা এমামতি করতেন পাঁচ অক্ত নামাজের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় মসজিদে এমামতি করতেন, কুফায় যেহেতু রাজধানী, তিনি ফজর নামাজ নিয়মিত ফজর নামাজ পড়তে গেছেন। হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজ পড়তে গিয়েছেন, কিন্তু তিনি আহত হয়ে বেঁচে গেছেন। হযরত আমর ইবনে আস আসেননি নামাজ পড়াতে, আরেকজন নামাজ পড়াতে এসছে, সে মারা গেছে, সে বেঁচে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শাহাদাতের এই উত্তম মর্যাদা, উঁচু মর্যাদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতে চেয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ পড়াবার জন্য আসছিলেন, সেই সময় এই কুখ্যাত ইবনে মুলজা, মুলজামের ছেলে, আর সে অস্ত্রকে বিষাক্ত করে বিষ দিয়ে, বিষের পানি দিয়ে, বিষের পানি দিয়ে দীর্ঘদিন ধরে তাকে বিষাক্ত করে রেখেছিল সে অস্ত্রকে, গিয়ে আক্রমণ করলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরে পরেই এই ঘটনায় শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী যে ছিল যে আমার পরে খেলাফত থাকবে 30 বছর। এই দিনটি ছিল 16 রমজান 40 হিজরি। 40 হিজরি 16 রমজানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার পবিত্র আত্মা পৌঁছে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এবং তার ফজিলত সম্পর্কে, তার মর্যাদা সম্পর্কে, তার বৈশিষ্ট্য বা গুণাবলী সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে। সময় তো নেই, তবে দুই একটি হাদিস আমি শোনাচ্ছি আপনাদেরকে। একটি হাদিস রয়েছে বুখারী মুসলিমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেছেন বা যেতে দিয়েছেন, একটি যুদ্ধ ছাড়া, তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন। হযরত আলীকে বললেন, দেখো আমার ছেলেমেয়েরা আছে, তোমার ছেলেমেয়েরা আছে, স্ত্রী মহিলারা রয়েছে, তাদের দেখাশোনার মদিনায় কেউ থাকছে না, সুতরাং তুমি মদিনায় আমার খলিফা হিসাবে, আমার স্থলাভিষিক্ত নায়েব হিসাবে তুমি থাকো। হযরত আলী কান্না করতে করতে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এ কোন ফয়সালা করলেন যে আমাকে ছেড়ে যাবেন, অন্যান্য সাহাবীরা সবাই তাবুকের যুদ্ধে যাবে আর আমি এই যুদ্ধে যেতে পাবো না? রোমের কাফের খ্রিস্টান সুলির পূজারীদের বিরুদ্ধে আপনি যুদ্ধে যাবেন আর এই যুদ্ধ থেকে আমাকে বঞ্চিত রাখবেন, আমাকে নিয়ে চলুন ইয়া রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান্ত্বনা দিলেন, দেখো তোমার উদাহরণ হচ্ছে কেমন আমার কাছে, যেমন হচ্ছে মূসা আলাইহিস সালাম এবং হারুনের উদাহরণ। মূসা আলাইহিস সালাম যখন তাওরাত নেওয়ার জন্য গিয়েছিলেন, তখন খলিফা বানিয়েছিলেন কাকে? নিজের সম্প্রদায় হারুনকে, তাঁর ভাই হারুনকে। আনতা বিমানজালাতে হারুনা মিন্নি ওয়ালাকিন লাইসা বাদি নবিয়্যুন। আমার কাছে তোমার মর্যাদা যেমন মূসার কাছে হারুনের মর্যাদা ছিল। হারুনকে ছেড়ে তাওরাত নিতে গিয়েছিলেন 40 দিনের জন্য মূসা আলাইহিস সালাম, ঠিক তেমন তোমাকে আমি মদিনায় আমার নায়েব করে যাচ্ছি, তবে আমার পরে কেউ নবী হবে না, তাই তুমি নবী নও। আর হারুন আলাইহিস সালাম নবীও ছিলেন, এইটুকু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। এই মর্যাদার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম উল্লেখ করেছেন, যে কথাটি বুখারী এবং মুসলিমে রয়েছে। প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বলেছিলেন যে হযরত আলী শুনো, ইন্নাহু লা ইউহিব্বুনি ইল্লা মুমিনুন। এটি নবী সাল্লামের উপদেশ ছিল যে হযরত আলীকে যে ব্যক্তি ভালোবাসবে সেই ব্যক্তি মুমিন, অর্থাৎ হযরত আলীর ভালোবাসা ইমানের দাবি। ওয়ালা ইউবগিজুনি ইল্লা মুনাফিক, এবং আমার সাথে যদি কেউ শত্রুতা রাখে, বিদ্বেষ রাখে, তাহলে সেই ব্যক্তি মুনাফিক, কপট। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস ছিল যা শুনিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার সাথে আল্লাহ রাসূলের একটি ওয়াদা রয়েছে যে লা ইউহিব্বুনি ইল্লা মুমিনুন ওয়ালা ইউবগিজুনি ইল্লা মুনাফিক। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসের আলোকে যতগুলি সমস্যা মুসলিম উম্মাতে হয়েছিল ফাটল ধরে হযরত আলীর সাথে, সেই ক্ষেত্রে হক পথে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর প্রমাণ হচ্ছে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন হযরত আলীর সাথে সিফিনের যুদ্ধে গিয়ে, হযরত আলীর সমর্থনে তিনি গিয়েছিলেন এবং তাকে হত্যা করেছিল, শহীদ করেছিল মাওয়িয়ার সৈনিকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম বলেছিলেন হযরত আম্মারকে, ইয়াসিরের ছেলে, সুমাইয়ার ছেলে, তার মার নাম ছিল সুমাইয়া, ওয়াইহাক আম্মার, আফসুস, হাই আম্মার, তক্তলোকাল ফিয়াতুল বাগিয়া, তোমাকে সীমা লঙ্ঘনকারী দলটি হত্যা করবে। বলেন যে তোমাকে কোনো কাফের হত্যা করবে, বরং মুসলিমদের মধ্যে দুইটি দল হয়ে যাবে আর দুইটি দলের মধ্যে একটি দল হবে বাগি দল, অর্থাৎ সীমা লঙ্ঘনকারী দল, বা সেই দলটি হচ্ছে দ্রোহী দল, খলিফার আনুগত্যকারী দল নয়, সেই দল তোমাকে হত্যা করবে। এর বাস্তবায়ন হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এরও বাস্তবায়ন হয়েছিল সেই সিফিনের যুদ্ধে। এর মাধ্যমে প্রমাণ হয়ে গেছিল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হক পথে ছিলেন। এছাড়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে, প্রসিদ্ধ হাদিস খায়বারের যুদ্ধ সম্পর্কে। খায়বারে গিয়ে অনেকগুলি বড় মজবুত কেল্লা ছিল, দুর্গ, যে দুর্গগুলি কেল্লাগুলি বিজয় করতে মুসলমানরা পারছিলেন না। বিভিন্ন সাহাবায়ে কেরামদেরকে নেতৃত্ব দিয়ে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কেউ গিয়ে বিজয়ী হতে পারছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সন্ধ্যাবেলা বললেন, অন্ধকার হয়ে গেল, আগামী কালকের জন্য ঘোষণা করলেন যে লাউতি আন্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, আগামী কালকে এমন এক ব্যক্তির হাতে পতাকা আমি দেব এবং সে পতাকা উত্তোলন করে গিয়ে আক্রমণ করবে যার হাতে আল্লাহ, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন এবং যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। আল্লাহ রাসূলের সার্টিফিকেট, ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, যেই ব্যক্তিকে আল্লাহ এবং রাসূল ভালোবাসে এবং সেই ব্যক্তিও আল্লাহ রাসূলকে ভালোবাসে। আল্লাহ রসুলকে ভালোবাসেন হযরত আলী এবং হযরত আলীকে আল্লাহ এবং তার রসুল ভালোবাসেন, এই কথা স্পষ্ট হয়ে উঠল এই ঘটনায়। নাম বললেন না কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালকে ওই ব্যক্তিকে আমি পতাকা দেব এবং নেতৃত্ব দান করবো, যে ব্যক্তিকে আল্লাহ রসুল ভালোবাসবে, যে ব্যক্তি আল্লাহ এবং রসুলকে ভালোবাসে। আর ইয়াফতাহুল্লাহু আলাইয়াদিহি, আর তার হাতে আল্লাহ বিজয় দান করবেন এই মুসলিম জাতিকে খয়বারে ইহুদিদের উপর। এই কথা বললেন, সারা রাত কল্পনার জল্পনা হইতে থাকে সাহাবায়ে কেরামদের, সবাই আশায় আকাঙ্ক্ষিত, সবাই মনে করে যে আমিও তো আল্লাহকে ভালোবাসি, আমিও তো রসুলকে ভালোবাসি, তো আমাকেই হয়তো আল্লাহ দিবেন, আমাকেই হয়তো আল্লাহ দিবেন। বড় বড় বীরেরা ছিলেন, সবাই আশা আকাঙ্ক্ষা করছিলেন। সকাল হচ্ছে, সবাই এসে সামনের দিকে এসে আল্লাহ রসুলের সামনে হাজির, যে সামনে দেখতে পেয়ে হয়তো চট করে ডাকবেন যে এসো, তোমাকে এই তোমাকে পতাকা দেওয়া হলো, যাও তুমি। কিন্তু কাউকে ডাক দিচ্ছেন না, সবাইকে দেখছেন, খুঁজছেন, অন্য ব্যক্তি খুঁজে পাচ্ছেন না। জিজ্ঞেস করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াই না আলী, আলী কোথায়? তখন সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী আজকে অসুস্থ, কি হয়েছে তার? বলছে চোখ উঠেছে তার, চোখ ওঠা বুঝেন তো না, চোখ উঠেছে তার, চোখে তার কষ্ট রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন, ডেকে নিয়ে এসো তাকে, বিছানা থেকে উঠিয়ে নিয়ে এসো তাকে, খেমা থেকে উঠিয়ে নিয়ে এসো। উঠিয়ে নিয়ে আসা হল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু চোখ খুলতে পারছেন না, এত অসুস্থ, এভাবে চোখ উঠেছে যে চোখের ব্যথায় আর কষ্টে চোখ খুলতে পারছেন না। নবী সাল্লাম বলছেন যে তোমাকে আজকে নেতৃত্ব দেওয়া হলো, পতাকা হাতে নাও আর গিয়ে খাইবারের ইহুদিদের উপরে গিয়ে আক্রমণ করো, আর আজকে আল্লাহ আমাদেরকে জয়ী করবেন। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছু যে দেখতেই পাই না চোখে। নবী সাল্লাম বললেন যে এসো কাছে এসো। নবী সাল্লাম থুথু মোবারক নিলেন আর নেওয়ার পরে চোখে থুথু দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কান্নাহু লাইসা বিমারাদ, এমন ভাবে সাথে সাথে ভালো হয়ে গেল আমার চোখ যে যেন আমার কোনো ব্যাধি ছিল না চোখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত এবং ইখলাস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে কেল্লাগুলির ওপর হানা দিলেন আর আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনে মুসলিমদেরকে খয়বারের ইহুদিদের ওপর বিজয় করলেন, কেল্লাগুলি ফতো হয়ে গেল এবং মুসলিম সেনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিজয়ী হয়ে মদিনা ফিরে আসলেন। এছাড়াও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনের অনেক দিক রয়েছে, আজকের জন্য এতটুকু যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহাবায়ে কেরামদের অনুসরণ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে খুলাইফায়ে রাশেদীনের তরিকার অনুসরণের তৌফিক যেন দান করেন, তাদের পথে চলার যেন তৌফিক দান করেন, তাদেরকে অন্তর থেকে ভালোবাসার তৌফিক দান করেন, তাদের মতো ঈমান, তাদের মতো আকীদা, তাদের মতো বিশ্বাস এবং তাদের মতো সৎ আমলের তৌফিক যেন দান করেন, তাদের মতো আমাদেরকে দীনের একামতের জন্য, দীনকে প্রতিষ্ঠা করার জন্য কুরবানি করার, ত্যাগ স্বীকার করার যেন তৌফিক দান করেন, তাদের মতো আল্লাহ আমাদের অন্তরে যেন ইখলাস সৃষ্টি করে দেন, তাদের মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে, পাপ থেকে, সাগিরা কাবিরা থেকে বেঁচে থাকার যেন তৌফিক দান করেন। আমিন ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।